ডক্টর রশেদ চৌধুরী। তিনি একজন পরিবেশবিদ এবং রয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে। ডক্টর রশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠানে। আপনি এই মুহূর্তের পরিস্থিতি তো জানেনই, ক্যালিফোর্নিয়ার প্যারাডাইজ শহরের অবস্থা কত ভয়াবহ পরিস্থিতি, আগুনে পুড়ে পুরো শহর ছাই হয়ে গেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন একটি কারণ হতে পারে, লোকাল ইলেকট্রিক্যাল কোম্পানি তাদেরকেও দায়ী করা হচ্ছে, নানান ধরনের কারণ দেখানো হচ্ছে। এই বিষয়ে আপনার কি মতামত?
এখন আমরা যদি পুরো ব্যাপারটাকে মূল্যায়ন করি, তাহলে প্রথমে আমি আসি যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে এর অবস্থাটা কি বর্তমানে। ফরেস্ট ফায়ার দেখা দিয়েছে, এর একটি হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়াতে, যেটা ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টোর উত্তরে, আসলে ক্যাম্প ফায়ার নামে পরিচিত। আরেকটি হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া উলস ফায়ার, যেটা লস অ্যাঞ্জেলস কাউন্টিতে অবস্থিত। উভয় স্থানেই গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে এই দাবানল শুরু হয়েছিল। এ পর্যন্ত বলা যায় যে ক্যাম্প ফায়ারে এ যাবৎ ক্যালিফোর্নিয়ার সবচাইতে ভয়ঙ্কর বনাগ্নি বা ফরেস্ট ফায়ার বলা যেতে পারে। ব্যাপকভাবে একটা সামাজিক ইম্প্যাক্ট তৈরি করে ফেলেছে ইতিমধ্যে, মৃত্যু, নিখোঁজ, আহত এবং পুরো এলাকা জুড়ে একটা ধ্বংসলীলা যাকে বলে। তো শুনে হয়তো আশ্চর্য হবেন যে এই আগুনের গতিবেগ এতটাই শক্তিশালী ছিল যে এক পর্যায়ে আগুন জাম করে একটি 8 লেনের ফ্রিওয়ে অতিক্রম করেছে, প্রায় 140 ফিট, যেটা মানে আনবিলিভেবল, খুব স্বাভাবিক না।
সেদিনের হিউমিডিটি খুব কম ছিল এবং বাতাস কিন্তু অনেক বেশি ছিল। আপনার কি মনে হয় যে সেদিনকার আবহাওয়া আরো বেশি যেন আগুনটাকে বাড়িয়ে দিয়েছে?
হ্যাঁ, অবশ্যই। তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট হচ্ছে যে এই ওয়াইল্ডফায়ার কিন্তু ক্লাইমেট সিস্টেমকে আরো বেশি ক্ষতি করে, কারণ এই ওয়াইল্ডফায়ারের কারণে গাছ থেকে কার্বন, গাছে যে কার্বন স্টোর করে থাকে সেটা রিলিজ করে কার্বন ডাইঅক্সাইড হয়ে বার্ন করার পর, এবং এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে স্পেশালি ক্যালিফোর্নিয়াতে যারা ফুয়েল এফিসিয়েন্সি টেকনোলজি নিয়ে এতদিন চমৎকার কাজ করে আসছিল, তাদের সেই উন্নতিগুলো অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়বে। মূল যে কারণে অ্যাকচুয়ালি এই ফরেস্ট ফায়ারটি হয়েছিল সেটার বলা হয় এক ধরনের বায়ুপ্রবাহ, যার নাম সান্তা অ্যানা উইন্ডস। সান্তা অ্যানা উইন্ডস নামে এক ধরনের বাতাস আছে, এই বাতাসটা অপেক্ষাকৃত শুষ্ক ও শক্তিশালী এবং যা পাহাড়ের উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। এই বাতাসের গতিবেগ 50-60 মাইলস পার আওয়ার হতে পারে। এই বায়ুপ্রবাহ ইনল্যান্ডে তৈরি হয় এবং দক্ষিণ দিকে, সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে ধাপিত হয়। এই সান্তা অ্যানা উইন্ডস খুব শুষ্ক, গরম এবং সাধারণত অটামে প্রবাহিত হয়। এই উইন্ডস এর ক্রিটিক্যাল, এই উইন্ডটা যখন প্রবাহিত হয় তখনই এটা আসলে ফায়ার ওয়েদার কন্ডিশন তৈরি করে থাকে। অনেকে এটাকে ডেভিল উইন্ডস বা ডায়াবলো উইন্ড বলে থাকে। এখন এই উইন্ডটা এবার প্রবাহিত হয়েছে, এটা একটা অন্যতম কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে গত কয়েক বছর ধরেই খরায় আক্রান্ত, অর্থাৎ এই মুহূর্তে ক্যালিফোর্নিয়া সবচেয়ে লংগেস্ট খরায় আক্রান্ত একটি স্টেট, যে খরাটা শুরু হয়েছিল 2011 সালের ডিসেম্বরের 27 তারিখ থেকে এবং এটা গত 358 সপ্তাহ ধরে বিরাজমান, অ্যাকর্ডিং টু ইউএস ড্রাউট মনিটর। বর্তমানে 2/3 অফ ক্যালিফোর্নিয়া ইজ অ্যাবনর্মালি ড্রাই, এটা একটা কারণ, এবং গত 7 মাস ছিল 4th warmest অন রেকর্ড ইন ক্যালিফোর্নিয়া, গত পুরো 7 মাস, এবং গত সামারটা ছিল 2nd hottest অন রেকর্ড ইন ক্যালিফোর্নিয়া। সুতরাং এই দীর্ঘমেয়াদী খরা থাকার কারণে প্রায় 129 মিলিয়ন মৃত গাছ মরে গেলে যা হয়, গাছ ছিল ওই বনের মধ্যে এবং যেগুলা পরবর্তীতে ফরেস্ট ফায়ারের ফুয়েল হিসেবে কাজ করেছে। এখানে ম্যানেজমেন্টের কিছু দুর্বলতা ছিল, যেমন এই ডেড ট্রিগুলি যদি সময় মতো পরিষ্কার করা যেত তাহলে হয়তো বর্তমান ফরেস্ট ফায়ারে ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা যেত, অথবা এটাকে প্রিভেন্ট করা যেতে পারতো হয়তো বা। তাই এখানে ম্যানেজমেন্ট হয়তো যতটা সিরিয়াস হওয়ার কথা ছিল ততটা হয়তো সিরিয়াস ছিল না, বা ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলি হয়তো সেভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি।
আপনি একটু আগে যে বাতাসের কথা বললেন, যে পাহাড় থেকে নেমে আসে যে ডায়াবলো বাতাসটার কথা বললেন, ওই বাতাসের কথা মাথায় রেখে ওখানে দুটো জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো। যে এক, সেখানে তো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো অনেক আছে যারা ওখানে বিভিন্ন তরল পদার্থ নিয়ে কাজ করছেন, ফ্ল্যামেবল ফুয়েল নিয়ে কাজ করছেন। আর আরেকটি হচ্ছে, যেটি আরেকটি কারণ ধরা হচ্ছে, যে ক্যাম্পিং এ গিয়ে অসাবধানতাবশত হয়তো আগুন লেগে গেছে। আপনি যেটি বলছিলেন যে পাহাড় থেকে যে বাতাসটা নেমে আসে, এই দুটো বিষয়ে আরো বেশি সাবধানতা অবলম্বন করা উচিত ছিল?
অবশ্যই অবশ্যই এরকম একটা বাতাস আসতে পারে, এই ধরনের পূর্বাভাস হয়তো ছিল সেখানে, এবং সেই পরিপ্রেক্ষিতে যে ধরনের একটা নলেজ বেস ডেভেলপ করার কথা মানুষের মধ্যে, যে এইরকম বাতাসের এইরকম পরিস্থিতিতে যতটা প্রিভেনশন নেওয়া দরকার ততটা হয়তো নেয়নি তারা, ততটা সিরিয়াসলি তারা গ্রহণ করেনি। সেটা কোম্পানিগুলির ক্ষেত্রে প্রযোজ্য, এবং যারা ক্যাম্প ফায়ার অথবা বিভিন্ন আনন্দ ভ্রমণে সেখানে ছিলেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে কথা হচ্ছে যে নভেম্বর মাসটা কিন্তু ক্যালিফোর্নিয়াতে একটা রেইনি সিজনের শুরু, অর্থাৎ এমন একটা সময় যে সময় কিন্তু স্বাভাবিকভাবে বছরের অন্যান্য সময়ের চাইতে একটু কম শুষ্ক থাকার কথা, একটু কম তাপমাত্রা থাকার কথা, এবং এই সময় সাধারণত বৃষ্টিপাত পড়ার কথা। সুতরাং বলা যেতে পারে যে এই মানুষের হয়তো কিছুটা অবহেলা ছিল, কিন্তু এখানে প্রকৃতিও কিন্তু বেশ অনেকটাই নিরাশ ছিল তাদের সকলের ক্ষেত্রে। এমন সময় এমন একটা ওয়েদার ঠিক আশা করা যায় না, যদিও এমনটা আগেও একবার হয়েছিল 1982 সালে।
ওই জায়গাটি এত শুষ্ক হবার পরও এবং এত গরম হবার পরও কিন্তু মানুষের বসত ওখানে একটু দিন দিন বাড়ছিল, আর আমরা যেটা দেখেছি যে হলিউডের নামি দামি তারকারা ওই দিকেই যেন বাড়িঘর বানাচ্ছিলেন, এই বিষয়ে আপনি কি বলবেন?
অবশ্যই এটা একটা ওয়েক আপ কল, মানে সবাইকে এইগুলো নিয়ে এখন নতুন করে ভাবতে হবে যে একটা ক্যালিফোর্নিয়া, আমি তো বলি ক্যালিফোর্নিয়ার রেইনি সিজন শুরু হয়েছে ফায়ার সিজন দিয়ে, এটা শুধু এইবারের নভেম্বর না, 2017 সালেও কিন্তু এমনটাই হয়েছিল। তো এই যে এই জিনিসগুলো হওয়ার থেকে মানুষের আসলে এখন শিক্ষা নিতে হবে, যে আমরা যতটা, আমি অনেক সময় বলে থাকি বাংলাদেশের ক্ষেত্রে ফ্লাড প্রন এরিয়া বলে একটাকে, যে এই এলাকায় স্বাভাবিকভাবে বন্যা হওয়ার কথা, এখানে যত কাছাকাছি এর কাছাকাছি যত না যাওয়া যায়, ঠিক একইভাবে ক্যালিফোর্নিয়া এই জায়গাগুলো আসলে অনেকটা ফায়ার প্রন এলাকা। অনেকগুলো কারণ আছে, একটা বিশাল বন এলাকা, এবং এখানে আমি যেটা বললাম যে ডেড ট্রি থাকে প্রচুর, তারপরে আরেকটা থাকে যে গাছের নিম্নাংশ মানে গোড়া যেটাকে বলে মূল রুট, এই অংশটা কিন্তু সহজে পরিষ্কার করা যায় না, এটা বেশ ডিফিকাল্ট, এবং এই অংশটা ফরেস্টের মধ্যে থেকেই যায়। এটা এটা ল্যাডার ফুয়েল সৃষ্টি করে থাকে, এখানে যখন আগুন লাগে তখন হয় কি এখান থেকে আগুনটা উপরে উঠে, এবং এটা এই নিচ থেকে উপরে উঠার মধ্যে এটা 10 থেকে 100 গুণ শক্তিশালী হয়ে উঠে। সুতরাং এই জিনিসগুলো মানুষকে মাথায় রেখে ভবিষ্যতে যারা ওইদিকে রিলোকেট করতে যাচ্ছে তাদেরকে চিন্তা করতে হবে, প্রথমত ক্লাইমেট চেঞ্জের বিষয়টাও তাদের মাথায় আনতে হবে, এবং এই ধরনের সেন্সিটিভ এলাকার কাছাকাছি যত কম যাওয়া যায় ততই নিরাপদ, এই বিষয়টা ভাবতে হবে। গত 1982 সাল থেকে 2018 সালের এই যে এই সময়ের মধ্যে প্রচুর জনবসতি বেড়েছে, প্রচুর মানুষ রিলোকেট করেছে, এটা একটা অন্যতম কারণ এই ক্ষয়ক্ষতির জন্য।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই উনি বললেন যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে উনি উইথড্র করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন?
এখানে শুধু ইতিহাসের সবচেয়ে বড় দাবানল তাই না, আপনি গতবারের কথা চিন্তা করেন, হারবে ইতিহাসের সবচেয়ে বড় না হলেও অনেক বেশ ওয়ান অফ দ্য মেজর সাইক্লোনস গত 2 বছর থেকে আমেরিকাকে হিট করে আসছে। আপনি যদি এবারের হিটের পরিমাণটা দেখেন, ওমান থেকে কুবেক পর্যন্ত যতটা উত্তাপ ছিল এটা আগে কখনো ছিল না। ইউরোপীয় শস্য ক্ষেত্র যেগুলো আপনার এগ্রিকালচার ফিল্ড গুলো মোটামুটি পুড়ে ছাই হয়ে গেছে এবার, তারপরে ঝড় তো লেগেই আছে, এই সবকিছু বিশেষভাবে সবাইকে এ কথাই মনে করিয়ে দিচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ এর বিষয়টা অবহেলার বিষয় না, এই নিয়ে আসলে ম্যাক্রো পার্সপেক্টিভে চিন্তা করা উচিত। আমেরিকার পক্ষ থেকে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার বিষয়টা কতটা যুক্তিসঙ্গত ছিল সেটা যারা করেছেন তারাই ভবিষ্যতে বলতে পারবেন, তবে আমার কেন যেন মনে হয় এই বেরিয়ে আসার বিষয়টা আসলে এই জলবায়ু চুক্তি প্রক্রিয়াটাকে একটু জটিল করে তুলবে, ভবিষ্যতে হয়তো অন্যদের পক্ষে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, তার ফলে একটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ আসা ভালো, যত তাড়াতাড়ি হবে সেটাই ততটাই আমি বলবো মঙ্গলজনক সকলের জন্য। টেম্পারেচার বাড়বেই, অন্তত আমাদের জেনারেশনে আমরা তেমন কোনো পরিবর্তন দেখবো না, কিন্তু আমরা যদি এখন ইনিশিয়েটিভটা নেই তা আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য ভালো কিছু হবে।
ডক্টর রাশেদ, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।